বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার, 8 ডিসেম্বর, 23 অগ্রহায়ণ এবং ফার্সি 17 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইউটেলস্যাটে প্রেস টিভির সম্প্রচার বন্ধ, প্রেস টিভির বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকার এত ক্ষোভের কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মন্তব্য মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষকদের, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণধর্মী প্রাত্যহিক আলোচনা অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি বন্ধ করা মিডিয়া সন্ত্রাস ছাড়া কিছু নয় বলেছে তেহরান। সৌদি আরব সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আরও গভীর হচ্ছে দুই দেশের জ্বালানি সহযোগিতা, চুক্তি হবে 20টি। 10 তারিখে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি, ফখরুলের ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মারতে হলে হাত ভেঙে দিতে হবে। এবং গুজরাটে আবার জিতেছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি, হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করেছে কংগ্রেস। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর দ্বৈত নীতির তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি। চ্যানেলটি এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের মিডিয়া সন্ত্রাসের অংশ হিসেবেই ইউরোপের শীর্ষস্থানীয় স্যাটেলাইট ক্যারিয়ার থেকে এই চ্যানেলকে সরিয়ে ফেলা হয়েছে। ভুয়া অভিযোগে ইইউ প্রেস টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক সপ্তাহের মাথায় গতকাল ফ্রান্স ভিত্তিক স্যাটেলাইট অপারেটর ইউটেলস্যাট তেহরান ভিত্তিক নিউজ চ্যানেল প্রেস টিভিকে জানায় তারা তাদের ক্যারিয়ার থেকে চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দিতে যাচ্ছে। প্রেস টিভির বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয়রা একদিকে বাক স্বাধীনতার কথা বলে এবং অন্যদিকে তাদের মনোভাব বিরোধী কোনো কথা বা চিন্তাধারার প্রকাশ বা প্রচার হতে দেয় না। ইউটেলস্যাট চরম বিদ্বেষী নীতি গ্রহণ করে ইংরেজি ভাষায় ইরানি জনগণের একমাত্র মুখপত্রের মুখ বন্ধ করে দিল। বিবৃতিতে বলা হয়, 2007 সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউরোপের বেশ কয়েকটি স্যাটেলাইট ক্যারিয়ার প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। একে ইরানের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস ছাড়া আর কিছু বলা যায় না। দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তর অংশে জেনিন শরণার্থী শিবিরের কাছে আরও 3 ফিলিস্তিনিকে গুলি করে
হত্যা করেছে। ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে যখন সংঘাত তীব্র আকার ধারণ করেছে তখন এ হত্যাকাণ্ডের খবর এল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে যে আজ বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা শরণার্থী শিবিরে অভিযান চালালে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি বাহিনী তাজা গুলি ছুড়লে তিন ফিলিস্তিনি শহীদ হন। নিহত তিনজন তারিক আল দামস, সিদ্দিক জাকারেনে এবং আতশিল্পী বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষের আগে ইসরায়েলি স্নাইপাররা জেনিন শরণার্থী শিবিরের আশপাশের ভবনগুলোর ছাদে অবস্থান নেয়। চীন এবং সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও গভীর হচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশ নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল্লা আজিজ বিন সালমান। গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছেছেন এবং আগামীকাল শুক্রবার তিনি ছয়টি আরব দেশের নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময় চীনা প্রতিনিধিদল সৌদি আরবের সঙ্গে জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ সংক্রান্ত $3,000 কোটি অন্তত 20টি চুক্তি সই করবে বলে মনে করা হচ্ছে। সৌদি জ্বালানিমন্ত্রী গতকালের বিবৃতিতে বলেছেন, সৌদি আরব এবং চীন জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি সাপ্লাই চেইন গড়ে তুলতে চায়। এর অংশ হিসেবে চীনা কারখানাগুলোর জন্য সৌদি আরবের ভেতরে একটি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে যোগাযোগ বাণিজ্য ক্ষেত্রে নানা রকমের সুবিধা নিতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার দেশের সামরিক অভিযান দীর্ঘকাল ধরে চলতে পারে বলে আভাস দিয়েছেন। তিনি বলেছেন, অভিযানের সবগুলো লক্ষ্য অর্জন সময় সাপেক্ষ ব্যাপার, তবে এরই মধ্যে কয়েকটি বড় ধরনের লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি গতকাল রাশিয়ার কাউন্সিল ফর সিভিল সোসাইটি অ্যান্ড হিউম্যান রাইটসের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া যে বিশেষ সামরিক অভিযান শুরু করে তার কতদিন চলবে, বৈঠকে এমন প্রসঙ্গ উত্থাপিত হলে প্রেসিডেন্ট পুতিন একথা জানান। তিনি বলেন, অবশ্যই এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে। তিনি বলেন, দোনবাস অঞ্চলের দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুগানস্কের অধিবাসীদের রক্ষা করার জন্য মস্কোর সামনে হস্তক্ষেপ করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। অন্যদিকে বিশ্বে যে কোনো মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল। পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পরমাণু অস্ত্র সম্পর্কে যে কোনো হালকা কথাবার্তা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ। প্রাইস বলেন, শীতল যুদ্ধের সময় থেকে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও খোদ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশগুলো একটি বিষয়ে একমত, আর তা হল কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না এবং সেরকম যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এমন সময় এমন সুন্দর বলি আওড়ালেন যখন এই আমেরিকার সংগ্রহে রয়েছে 3,750টি পরমাণু অস্ত্র, যা দিয়ে গোটা বিশ্বকে কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়া আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে এই গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে। পরমাণু যুদ্ধ যে কোনো মূল্যে ঠেকাতে হবে নীতির অধিকারী আমেরিকার হাতে 1967 সালে 3,031,255টি পরমাণু অস্ত্র ছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শটে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের, অন্যথায় এর সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এ সম্পর্কে জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের, অন্যথায় এর সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে ঘোষণা দেন দলটির মহাসচিব। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এমন পরিস্থিতিতে বিএনপি হঠাৎ প্রণীত হয়ে সাভারটি উদ্যানে বিএনপি ঢাকা বিভাগীয় গণসভা অনুষ্ঠানের জন্য ২৬টি নজির বিহীন শর্ত দিয়ে চিঠি প্রদান করে।
এর আগে সকালে আদালতে হাজিরা দিয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে দলটির মহাসচিবকে আটকে দেয় পুলিশ। তখন মির্জা ফখরুলের সঙ্গে বাদানুবাদ হয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে।
এবং আমরা এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে মেলাইন করার জন্য আমাদের ১০ তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য এটা সরকারের।
তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, পল্টনে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত এই এলাকা পরিপূর্ণ নিরাপদ মনে না হবে, ততক্ষণ পর্যন্ত এখানে যান চলাচল এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
আমাদের বিশেষজ্ঞরা সেখানে কাজ করছে, বোম ডিসপোজাল ইউনিট, আমাদের কাউন্টার ইউনিট, অনেক ক্রাইম সিনের যে সিআইডি তারা কাজ করছে। সো এই কাজগুলি শেষ না হওয়া পর্যন্ত এইখানে কোন ধরনের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। এদিকে বিএনপির প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি, আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। এ সময় সারা দেশে দলের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা দাবি করেন, জনগণ ভোট দিতে পারেনি, ভোট চুরি করে নিয়ে গেছে। জনগণের ব্যাপক সাড়া আমরা পাই, যে কারণে আন্দোলন সফল হয়। তখন খালেদা জিয়া ৩০ মার্চ পদত্যাগে বাধ্য হয়। সে যদি ভোট চুরি না করত তাহলে তো পদত্যাগে বাধ্য হতো না। আওয়ামী লীগ জনগণের ভোট কখনো চুরি করে না, জনগণের ভোট সংরক্ষিত করে। ভোটের অধিকার জনগণের হাতে আওয়ামী লীগ তুলে দেয় এবং এটা আমরা প্রমাণ করেছি। আর প্রমাণ করেছি বলেই আমরা ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে বিপুলভাবে জয়ী হয়েছে হিন্দুত্ববাদী দল বিজেপি। অন্যদিকে হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছে কংগ্রেস। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটে বিপুলভাবে জয়ী হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি। অন্যদিকে হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে জয়ী হয়েছে কংগ্রেস। ১৮২ আসন সমন্বিত গুজরাট বিধানসভা নির্বাচনের পর আজ বৃহস্পতিবার ভোট গণনায় বেসরকারি ফলে প্রকাশ ১৫৬টি আসনে জয়ী হয়ে বিজেপি এখানে নয়া রেকর্ড সৃষ্টি করতে চলেছে। অন্যদিকে কংগ্রেস এখানে মাত্র ১৭, আম আদমি পার্টি ৫ এবং অন্যরা ৪টি আসনে জয়ী হতে চলেছে। এদিকে ৬৮ আসন সমন্বিত হিমাচল প্রদেশে কংগ্রেস ৩৯, বিজেপি ২৬ এবং অন্যরা ৩টি আসনে জয়ী হতে চলেছে। গুজরাটে বিজেপির জয় প্রসঙ্গে বিজেপি নেতা সমীক ভট্টাচার্য আজ বলেন, বলছিলেন সমীক ভট্টাচার্য। অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, তৃতীয় বিকল্প বা অবিজেপি বিকল্পের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির ক্ষেত্রে তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা ও গুরুত্ব আজকের ফলে আবারও প্রমাণিত হল। নরেন্দ্র মোদীর বিকল্পমুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে এবং আবারও ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে এ পর্যন্ত যে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে তা অডিট করতে চায় বিরোধী রিপাবলিকান দল। এ নিয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ভোটাভুটি হয়েছে। এতে রিপাবলিকান দলের পক্ষে পড়েছে 22 ভোট আর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের পক্ষে পড়েছে 26 ভোট। ফলে প্রস্তাবটি আপাতত আটকে গেছে। ইউক্রেনকে দেয়া সহায়তার ব্যাপারে অডিট করার জন্য পররাষ্ট্র বিষয়ক কমিটিতে প্রস্তাব উত্থাপন করেন জর্জিয়ার 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান মার্চারি ট্রেলর গ্রিন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফ্রান্সের স্যাটেলাইট কোম্পানি ইউটেলসেট নিউজ চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, প্রেস টিভির বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকার এত ক্ষোভ কেন? এ বিষয়েই রয়েছে একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমদের পরিবেশনায়।
ফ্রান্সের স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। টিভি চ্যানেলটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অন্যায় নিষেধাজ্ঞা মেনে ইউটেলস্যাট এই পদক্ষেপ নেয়। মিডিয়া জগতে ইউরোপ ও আমেরিকার একচ্ছত্র আধিপত্যের শেকল ভেঙে এক পেশে ও একমুখী সংবাদ প্রবাহের গতি মন্থর করতে যে গুটি কয়েক টিভি চ্যানেল সাফল্যের পরিচয় দিয়েছে, প্রেস টিভি তাদের অন্যতম। ইংরেজি ভাষার টিভি চ্যানেল হওয়ার কারণে প্রথম থেকেই এই গণমাধ্যম সাম্রাজ্যবাদী শক্তির জন্য চক্ষুশূল হিসেবে গণ্য হচ্ছিল। আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে তাদের নিজস্ব ভাষায় সত্য ও ন্যায়ের বাণী পৌঁছে যাবে এটা মেনে নেওয়া কঠিন ছিল সাম্রাজ্যবাদীদের জন্য। এ কারণে এ পর্যন্ত নানা অজুহাতে প্রেস টিভির তৎপরতা সীমিত করার চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ার সরবরাহকৃত তথ্য ও বিশ্লেষণই সবসময় গুরুত্ব পেয়ে এসেছে বিশ্বের সর্বত্র। কিন্তু 2007 সালে প্রেস টিভির সম্প্রচার শুরু হওয়ার পর এই প্রবণতায় কিছুটা ভাটা পড়ে। আমেরিকা ও ইউরোপের ভেতরের খবর নিজস্ব সূত্রের বরাত দিয়ে সম্প্রচার করতে শুরু করে প্রেস টিভি। আমেরিকায় বন্দুক সহিংসতার মতো নানা সংকটের খবর প্রাচ্যের মানুষের কাছে আগে খুব একটা পৌঁছাত না। এ কারণে এখন প্রাচ্যের দেশগুলোর পাঠক ও দর্শকেরা যখন জানতে পারেন গত 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল বন্দুক সহিংসতায় 49,000 মানুষের প্রাণহানি ঘটেছে, তখন তাদের তা বিশ্বাস করতে কষ্ট হয়। প্রেস টিভির মতো গুটি কয়েক স্বাধীন চেতা গণমাধ্যমের আবির্ভাব না হলে হয়তো গোটা বিশ্বের মানুষ জানতেই পারত না ইরাক ও সিরিয়া সহ বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে আইএস বা দায়েশ লেলিয়ে দেওয়ার পেছনের মূল কারিগর ছিল আমেরিকা ও ইউরোপ। এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যেগুলো নিয়ে প্রেস টিভি সত্য অনুসন্ধানী তৎপরতা চালিয়েছে এবং আসল রহস্য ইউরোপ ও আমেরিকার জনগণের পাশাপাশি গোটা বিশ্বের সাধারণ মানুষের সামনে ফাঁস করেছে। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনের দখলদার শক্তি ও যুদ্ধবাজদের জন্য এক আতঙ্কে পরিণত হয় প্রেস টিভি। তবে এই টিভির প্রধান আহমদ নৌরুজি বলেছেন, সাম্রাজ্যবাদীদের নিষেধাজ্ঞা সহ নানা তৎপরতা সত্ত্বেও প্রেস টিভি নানা উপায়ে কণ্ঠহীনদের কণ্ঠস্বর প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাবে।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার এবং 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠানের কথা ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে বিএনপি তাদের বিভাগীয় সমাবেশের মাধ্যমে যে রাজনৈতিক ওয়ার্ম আপ শুরু করেছিল তাতে আরও বেশি উত্তাপ যুক্ত করেছে রাজধানী ঢাকার বিভাগীয় সমাবেশ। একদিকে বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার, আর এরই মধ্যে গেল 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আরও। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে বিএনপি ওই সমাবেশের আড়ালে হেফাজতের আদলে ঢাকা অবরোধ করতে চায়। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগাতার অবস্থান নিয়ে ঢাকা অচল করার চেষ্টা করতে পারে বলেও সংশয় তাদের, আর এ কারণেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে দাবি করছেন। অন্যদিকে রাজনৈতিক সূত্রগুলো বলছে পিএনপি যে কোনো মূল্যে ঢাকার নয়াপল্টনে 10 ডিসেম্বর সমাবেশ করতে চায়। এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান লিটন রেডিও তেহরানকে বলেন, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের অবস্থান ছিল অতিমাত্রায় বাড়াবাড়ি। এটা কোনো গণতান্ত্রিক সমাজে হতে পারে না। সভা সমাবেশ রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।
বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের যে অতিমাত্রায় বাড়াবাড়ি বলবো, শক্তি প্রয়োগ বলবো, গুলির ঘটনা ঘটলো, সেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, অনেকে আহত হলো, এবং সেইখানে যে বিভীষিকাময় পরিস্থিতি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম, এইটি মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।
এদিকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স রেডিও তেহরানকে বলেন, একটা প্রধান রাজনৈতিক দলের অফিসে এমন হামলা ও অভিযান সরকারের স্বৈরাচারী আচরণেরই বহিঃপ্রকাশ। ফ্যাসিজমের নিম্নস্তরে নামলে পড়েই কোন দল বা সরকার এমন আচরণ করতে পারে বলেও মন্তব্য করেন রহিন হোসেন প্রিন্স।
সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ, অনেকদিন ধরে এই সরকার যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্টিক আচরণ করে আসছেন তার আর একটা নগ্ন রূপ। এটা সবার সমাবেশ করার অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আর একটা দলের অফিসে তার নেতাকর্মীরা থাকবে, সেই দলের মহাসচিব যাবে, এটাই স্বাভাবিক। সেটা বাধাগ্রস্ত করা মানে হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করা।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু ও কিশোরের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আর ভালো তো থাকারই কথা, কারণ তোমাদের মধ্যে অনেকেই এবার SSC ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে এবার সম্মিলিত পাশের হার 87.44%, যা গত বছরের তুলনায় 6.14% কম। চলতি বছর পাশের হার কমলেও GPA-5 বেড়েছে প্রায় 1 লাখ। এবার GPA-5 পেয়েছে 2,69,602 শিক্ষার্থী।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ সাফল্যের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। ভালো রেজাল্টের কারণে অনেকের পরিবারে বয়ে গেছে আনন্দের বন্যা, কিশোর মনগুলোতে দেখা গেছে উল্লাসের প্লাবন, চোখে চোখে ছিল আনন্দের ঝিলিক।
বসে থাকেননি শিক্ষক অভিভাবকরাও, তারাও তাল মিলিয়েছেন শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে। সর্বত্র দেখা গেছে মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়ের ধুম। এ যেন সাদা কালো রসালো মিষ্টির উৎসব।
বন্ধুরা, তোমাদের এ আকাশ ছোঁয়া সাফল্যে আমরাও আনন্দিত। তবে এত দূর থেকে তোমাদের জন্য তো মিষ্টি পাঠাতে পারবো না, তাই আমরা তোমাদের জানাতে চাই ইরানের বিভিন্ন রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা। সেই সঙ্গে জানাচ্ছি কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, নাটোরের কাঁচাগোল্লা, ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা, নেত্রকোনার বালিশ মিষ্টি, যশোরের জামতলার মিষ্টি, সাতক্ষীরার সন্দেশ, রাজশাহীর তিলের খাজা ও শেরপুরের ছানার পায়েসের শুভেচ্ছা।
বন্ধুরা, এবারের এসএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 বা এ প্লাস পেয়েছে তাদের মধ্য থেকে চারজন বন্ধুকে নিয়ে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই চার বন্ধুর ঈর্ষণীয় সাফল্যের কারণ, পড়াশোনার পদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ আরও কিছু বিষয়ে কথা বলব। সেই সঙ্গে তাদের কাছ থেকে শুনব সুরা, কবিতা ও গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা আজকের আসরে অংশগ্রহণকারী বন্ধুদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি।
আমার নাম মারজান ইসলাম বর্ষা, আমার স্কুলের নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা। 2022 সালের এসএসসি পরীক্ষায় সায়েন্স থেকে আমি জিপিএ 5 পেয়েছি।
আমার নাম হাসান শায়ার পলক, আমি আইডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল থেকে এসএসসি 2022 পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। আমি ঢাকা শহরে থাকি।
আমার নাম সাউদানাওয়ার আলিশা, আমার স্কুলের নাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, স্কুলটি বুয়েট ক্যাম্পাসে অবস্থিত। আমার এসএসসি এর রেজাল্ট হল জিপিএ 5।
আমি আব্দুর রহমান খানদির, আমি আমার ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আমি এসএসসি জিপিএ 5 পেয়েছি।
বর্ষা, পলক, আলিশা ও সানজিদ, চমৎকার সাফল্যের জন্য তোমাদেরকে রংধনু আসরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো তোমাদের কাছে প্রথমেই জানতে চাচ্ছি, ফলাফল জানার পর তোমাদের অনুভূতি কি ছিল?
আমি যখন আমার রেজাল্ট জানলাম তখন আমার আসলে খুব ভালো লাগছিল। এই ভেবে ভালো লাগছিল যে আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। এই রেজাল্টের পেছনে আমার বাবা মা ও শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
আমি আমার বাবা মা একই সাথে আমি আমার এসএসসি রেজাল্ট দেখেছি, তখন দেখলাম যে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। এই রেজাল্ট দেখো আমার বাবা মা দুজনই খুবই খুশি হয়েছে এবং তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমার আত্মীয় স্বজন বাবাদের সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমি এই রেজাল্ট করতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি।
আমি আমার রেজাল্ট পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম এবং দুশ্চিন্তা মুক্ত হয়েছিলাম। আমার রেজাল্ট পেয়ে খুবই ভালো লেগেছিল।
আমাদের রেজাল্ট দিয়েছিল 28 তারিখ ঠিক দুপুর 12টায়। আমি দুপুর 11টা থেকে কম্পিউটার সামনে বসেছিলাম, তখন রেজাল্ট পরে আমার বড় বোন হঠাৎ করে জানালো যে আমি জিপিএ 5 পেয়েছি এবং প্রত্যেকটি সাবজেক্টে 1 লাখ পেয়েছি। সময় আম্মু আমার পাশে বসেছিল, আম্মু আমাকে জড়িয়ে ধরে সবাই আল্লাহ শুকরিয়া আদায় করছিল, সবাই আলহামদুলিল্লাহ বলছিল।
ভালো রেজাল্ট করলে তো ভালো লাগারই কথা, আর ভালো কিছু পেলে মহান আল্লাহর শুকরিয়া আদায় করাও স্বাভাবিক রীতি। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতামূলক একটি গান শুনব। গানের কথা ও সুর মাসুদ রানার, আর গেয়েছে বগুড়ার বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ 5 পাওয়া আব্দুল্লাহ আল।
হিশাম।
কিশোর শিল্পী হিশামের চমৎকার কণ্ঠে শুক্রিয়া শিরোনামের গানটি শুনলে বন্ধুরা, এবার আমরা চমৎকার রেজাল্টের পেছনে রহস্য কি ছিল তা জানব আসরের বন্ধু আলিশার কাছ থেকে।
স্কুলের ক্লাসগুলো নিয়মিত আর হচ্ছে খুবই মনোযোগ দিয়ে করেছিলাম, তারপর হচ্ছে পাঠ্য বই মানে অনেক বেশি গুরুত্ব দিয়ে করেছিলাম, বেশি বেশি করে চর্চা করেছিলাম, সবকিছু বেশি বেশি পরীক্ষা দিয়েছি। পরীক্ষাগুলোতে যে ভুলগুলি হয়েছিল সেগুলো বারবার পরবর্তীতে চর্চা করেছিলাম, বিগত সালের প্রশ্নগুলি বেশি বেশি করে চর্চা করেছিলাম, এভাবেই একটা ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
আলিশার পড়াশোনার পদ্ধতি জানলাম, এবার পলকের কাছে জানতে চাচ্ছি তুমি কিভাবে এত ভালো রেজাল্ট করলে।
আমি মূলত আমাদের যে মূল পাঠ্য বই আছে সেই পাঠ্য বই মোতাবেক পড়াশোনা করেছি এবং এটা আমাকে এসএসসি পরীক্ষায় খুবই সহায়তা করেছে।
তোমাদের পড়াশোনার পদ্ধতি সম্পর্কে জানলাম, এবার আমরা আগামীতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ শুনব মেধাবী শিক্ষার্থী বর্ষার কাছ থেকে।
যারা পরের বছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, যে তোমরা দিনের পড়া দিনেই করে রাখবে, কখনো পড়া জমিয়ে রাখবে না, টেক্সট বইটা ভালো মতো পড়বে এবং সব সময় নিজের উপর আস্থা রাখবে।
দিনের পড়া দিনেই শেষ করার উপর গুরুত্ব দিল বর্ষা। অন্য বন্ধুদের পরামর্শ একই ধরনের হওয়ার কথা, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ। তো বন্ধুরা, তোমরা যারা এবারের এসএসসি পরীক্ষায় নিজেদের মেধার স্বাক্ষর রেখেছো, তারা বড় হয়ে কে কি হতে চাও?
আমার জীবনের লক্ষ্য হলো আমি একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করব।
আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন ডাক্তার হব।
ভবিষ্যৎ পরিকল্পনায় লিখেছি আমি প্রকৌশলী হয়ে হচ্ছে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
জি, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হচ্ছে আমি বুয়েটে পড়তে চাই। আমার প্রথমের সাবজেক্ট হচ্ছে সিএসি, তারপর আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই এবং ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হতে চাই।
মহান আল্লাহ তোমাদের ইচ্ছে পূরণ করুন, আমাদের প্রত্যাশাও তাই। তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আজকের আসরে অংশগ্রহণকারী বন্ধুদের সৃজনশীল প্রতিভার কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছে মারজান ইসলাম বর্ষা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم।
বর্ষার চমৎকার কণ্ঠে সুরাটি শুনলে, এবার আমরা একটি কৌতুক শুনব আসরের বন্ধু হাসান শায়ের পলকের কাছ থেকে।
একদিন শিক্ষক ক্লাসে গিয়ে সকলকে জিজ্ঞেস করলেন যে কে ম্যাডামের বাসার বাগান থেকে আম চুরি করে গেছে। তো ছাত্র সকল বলল যে স্যার আমরা খাইনি। তো শিক্ষক বললেন যে আমরা কিন্তু প্রতিটি ক্লাসে চেক করব, ক্লাসে যদি কোনো আমের আটি বাকল খুঁজে পাই তাহলে তখন কিন্তু সবার খবর আছে। ছাত্ররা সবাই উত্তর দিল যে না স্যার সমস্যা, আমরা এগুলো আগেই বাইরে ফেলে দিয়েছি।
ছাত্রদের দুষ্টু বুদ্ধি সম্পর্কে একটি মজার কৌতুক শুনলে বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি আবৃত্তি, আর পরিবেশন করছে আসরের বন্ধু আলিশা।
কবিতার নাম মানুষ, লিখেছেন কবিতা বিনোদন ইসলাম। গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মন্ধান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারী দোয়াল খোলো, খোদা ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো, সকল দেখিয়া আকুল পূজারী খুঁজিল ঘোষণালয়, দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বর্ষ শীর্ণ গাছ ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পাঞ্চ দ্বার খোলো বাবা খায়নি তো শান্তি সংসার বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিনি দাসি অজিরে তার ক্ষুদার মালিক চলে ফুকারি কয় ওই মন্দির পূজার হায় দেবতা তোমার নয়।
আলিশার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে আশা করি ভালো লেগেছে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব আয়োজন ফুরিয়ে এসেছে। তোমরা ভালো ও সুস্থ থেকো এবং আসরের বন্ধুদের মতো পড়াশোনায় মনোযোগী হয়ো। এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলো না কিন্তু।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 10 ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে বললেন ফখরুল, মানব জমিন। পল্টনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি 2000 ইত্তেফাক। যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা, যুগান্তর। যে হাত মারতে আসবে সে হাত ভেঙে দিতে হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। প্রথম আলো। তারেক জিয়াকে দেশে এনে বিচার করব, এটিও প্রধানমন্ত্রীর বক্তব্য, কালের কণ্ঠে পরিবেশিত হয়েছে। এদিকে কর্নেল ওলি বললেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না, মানব জমিন। কার্যালয়ে বোমা রেখে নাটক তৈরি করা হয়েছে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম। যোগী রাজ্যে ভরাডুবি, হার রাজস্থান উড়িষ্যাতেও, গুজরাট ছাড়া সব রাজ্যে মুখ পুড়ল বিজেপির, সংবাদ প্রতিদিন। হাইকোর্টের রায়ে স্বস্তি, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR স্থগিতাদেশ। আজকাল হিমাচলে ক্ষমতা দখলের সম্ভাবনা স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কংগ্রেসে তৎপরতা শুরু, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে যে রাজনৈতিক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তার বলি হয়েছেন অন্তত একজন, এছাড়া বহু গ্রেপ্তার হয়েছেন এবং বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে, আপনার কি মনে হয়?
আপনাকে ধন্যবাদ। মূলত পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে দুই পক্ষের একটা অবস্থান ঠিক রাখার প্রচেষ্টা চলছে। এই অবস্থায় জনমনে দারুণ ভাবে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে কি হয় না জানি। এই আশঙ্কা সৃষ্টির জন্য আমি মনে করি দুই পক্ষের কেউই কম দায়ী নয়। তবে এর ভেতর দিয়ে জাতিসংঘ যে বক্তব্য দিয়েছে সেটি একটি নিরপেক্ষ বক্তব্য এবং আমি মনে করি যে সেই বক্তব্যটা সামনে রেখে যদি এগুনো যায় তাহলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকে। সেটি হচ্ছে যে সভা সমাবেশ করার যে সাধারণ অধিকার সেই অধিকার থাকতে হবে। যখন সরকার ক্ষমতায় তখন তার হাতে অনেক ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে বিরোধী দলগুলোকে যদি দমন করার বা বিরোধী দলগুলোকে যদি অধিকার বঞ্চিত রাখার চেষ্টা করে তাহলে সে পারে, কিন্তু সেটি আইন সিদ্ধ কাজ হবে না, সেটি জোর জবরদস্তির ভাষা। তো এখন অনেকটা জোর জবরদস্তির পর্যায়ে পৌঁছেছে ব্যাপারটা, এমনই এই জায়গা থেকে আশঙ্কা হচ্ছে। এবং প্রকৃতপক্ষে যে অবস্থা তৈরি হয়েছে তাতে যদি সরকার দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে আমার মনে হয় যে অনেক বড় ধরনের সংঘাত হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এই সংঘাতের আশঙ্কাটাই করা হচ্ছে এবং সংঘাতের আশঙ্কা মানে কি, বহু প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফরে গেছেন এবং রিয়াদ তাকে লাল কালিচা সংবর্ধনা দিয়েছে। যখন আমেরিকার সঙ্গে সৌদি আরবের টানা পোড়েন চলছে তখন চীনকে এত বেশি গুরুত্ব দিচ্ছে রিয়াদ, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষ কোনো পরিবর্তন আনতে যাচ্ছে কি?
জি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফরে গেছেন এবং তাকে লাল কালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তিনি ছয়টি আরব দেশের শীর্ষ ব্যক্তিদের সাথে সম্মেলনে যোগ দেবেন অথবা বৈঠক করবেন এমনটি কথা রয়েছে। এই ছয়টি দেশ হচ্ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির যে সদস্য দেশগুলো তাদের সাথে। আর এখানে যে প্রেক্ষাপট সেটি হচ্ছে যে আমেরিকার সাথে যখন সৌদি আরবের সম্পর্কে টানাপোড়েন চলছে, শুধু সৌদি আরবের না সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কেও অনেকটা ঘাটতি দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে চীনের প্রেসিডেন্টকে তারা এইভাবে আমন্ত্রণ জানিয়ে সম্পর্ককে অনেক বেশি গভীর করার চেষ্টা করছে। এবং এই সফরের সময় আমরা খবর থেকে জানতে পেরেছি যে সৌদি আরব চীনের সাথে নানা রকম চুক্তি করবে যার মূল্যবান দাঁড়াবে $3,000 কোটি। আমার ধারণা যে অন্যান্য দেশের সাথেও চুক্তি হতে পারে। এখানে আরেকটা প্রেক্ষাপট হচ্ছে যে কিছুদিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন খানিকটা পিছু হটে সৌদি আরব সফর করেছেন এবং সেই সফরের সময় তিনি কিন্তু এইরকম ব্যাপক রকমের সংবর্ধনা অনেক বেশি সম্মানিত হননি, তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে চীনের প্রেসিডেন্ট। তাতে মনে হয় যে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি যা অবস্থা তাতে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ হচ্ছে এবং আমেরিকার দিক থেকে আরব দেশগুলো বিশেষ করে সরে আসছে। অথচ এই সমস্ত আরব দেশ কয়েক যুগ ধরে আমেরিকার সাথে তারা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। তো এই পরিস্থিতি যদি হয় তার মানে দাঁড়াবে যে আমেরিকার অবস্থান ক্ষুণ্ণ হবে মধ্যপ্রাচ্যে এবং চীন সেটি টেক ওভার করবে। আর চীন সেটি টেক ওভার করার মানে হচ্ছে চীন রাশিয়া এবং ইরানের একটি বলয় যে গড়ে উঠেছে এই বলয়টা এখানে শক্তিশালী হবে, আরো প্রভাব বিস্তার করবে।
তো জনাব শিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। গুজরাট ছাড়া সব রাজ্যে মুখ পুড়ল বিজেপির, সংবাদ প্রতিদিন আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে হিন্দুত্ব ও দেশাত্মবোধের প্রকল্প যার একনিষ্ঠ কারিগর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তনী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হল গত দেড় দশকে দেশে গেরুয়া ঝড়ের অন্যতম কারণ, সঙ্গে রয়েছে উন্নয়নমুখী আত্মনির্ভর ভারতের প্রচার। এত করেও কেবল গুজরাটেই নিরঙ্কুশ জয় পাচ্ছে বিজেপি, পিছু ধাওয়া করলেও হিমাচলে কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে। রাহুল গান্ধীর দলের জয় সেখানে নিশ্চিত বলে ধরে নেওয়া যায়। তবে ঘোড়া বেচাকেনা হলে কি হবে, অপারেশন লোটাসের ঝামেলা হবে কিনা তা এখনো বলা কঠিন। তবে পাঁচ রাজ্যে উপনির্বাচনে ফল ভালো হচ্ছে না মোদি শাহদের, এমনকি খারাপ ফল হল যোগীরাজ্য উত্তরপ্রদেশেও। সংবাদ প্রতিদিনের একটি খবর, মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা সর্বত্র, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেই এবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন বলে জানালেন তিনি। এছাড়া তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কথা এনজয় করেন বলেও জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত খবর। রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের ওপর ইউক্রেনের পক্ষ থেকে একটি ড্রোন হামলা রুখে দিয়েছে। আজ সকালে ঘটনা ঘটেছে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর জানিয়েছেন। এদিকে বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া শুরু করছে রাশিয়া এবং তারা বরফ ঢাকা এলাকায় কামান ও ট্যাঙ্কের গোলাবর্ষণ করেছে। পেরুর প্রেসিডেন্টকে অভিশংসন করল সংসদ। দিনা বুলার্তে প্রথম নারী প্রেসিডেন্ট। পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অভিশংসন করেছে সেদেশের জাতীয় সংসদ। এরই মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তে শপথ নিয়েছেন। পেরুর ইতিহাসে তিনি হলেন প্রথম নারী প্রেসিডেন্ট। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়েছি। ইউরোপে ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি বন্ধ করা মিডিয়া সন্ত্রাস ছাড়া কিছু নয় বলেছে তেহরান। সৌদি আরব সফর করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আরও গভীর হচ্ছে দুই দেশের জ্বালানি সহযোগিতা চুক্তি হবে 20টি। 10 তারিখে নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি, ফখরুলের ঘোষণা। প্রধানমন্ত্রী বলেছেন মারতে এলে হাত ভেঙে দিতে হবে। এবং গুজরাটে আবার জিতেছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। হিমাচল প্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করেছে কংগ্রেস। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।